ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন শুক্রবার দুপুর, বাংলাদেশে ভারতে শুক্রবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগে এই প্রথম ছয় বাংলাদেশের বিরুদ্ধে সিঙ্গাপুরে সন্ত্রাস বিরোধী আইনে মামলার কার্যক্রম শুরু হয়েছে।
রয়েছে কলকাতার সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
বর্ণাঢ্য অনুষ্ঠানে দ্বিতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ঢাকা থেকে আরো রয়েছে জহুরুল আলমের রিপোর্ট।
জোরপূর্বক গুম বিরোধী আন্তর্জাতিক জোট ICAED-র এক বিবৃতিতে গুমকে বাংলাদেশের প্রাতিষ্ঠানিক চর্চা হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। সাত দশক আগে হিরোশিমায় পরমাণু বোমার আঘাতে নিহতদের স্মৃতির প্রতি সম্মান রেখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বললেন, জাপানের ওই শহরের মানুষের দুঃখ বেদনা নিরসনে বিশ্ব এই দায়িত্ব ভাগাভাগি করে নিচ্ছে, যাতে এই ধরনের ঘটনা আর যেন না ঘটে। প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার হিরোশিমার মেমোরিয়াল পিস পার্কে ভাষণ দেন। তিনি বললেন,
in the middle of this city and force ourselves to imagine the moment the bomb fell. We force ourselves to feel the dread of children.
প্রেসিডেন্ট বললেন, আমরা এই শহরের মাঝখানে দাঁড়িয়ে আছি এবং আমরা নিজেদেরকে ওই মুহূর্তটিতে নিয়ে যাই এবং অনুভব করি যখন এই শহরের ওপরে বোমা বর্ষণ করা হয়েছিল। আমরা ওই সব ভয়ার্ত শিশুদের অনুভব করি যে শিশুরা এই দৃশ্য দেখে উদ্ভ্রান্ত হয়েছিল। আমরা তাদের নীরব কান্না শুনতে পাই। আমরা নিরপরাধীদের স্মরণ করছি যারা আগে ভয়ঙ্কর যুদ্ধে প্রাণ হারিয়েছেন। প্রেসিডেন্ট ওবামা এবং জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে মেমোরিয়াল পার্কে কেবলমাত্র হেঁটেছেন, যা ইতিহাস হয়ে থাকবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1945 সালের 6 অগস্ট আমেরিকান যুদ্ধবিমান থেকে বিশ্বের প্রথম পরমাণু বোমা বিস্ফোরণ বর্ষণ করা হয়েছিল। ওই ঘটনায় হাজার হাজার মানুষ প্রাণ হারান এবং প্রজন্মের পর প্রজন্ম তেজস্ক্রিয় রশ্মির কারণে অসুস্থতায় ভুগছে। প্রেসিডেন্ট ওবামা আমেরিকার প্রথম প্রেসিডেন্ট যিনি ওই শহরটি সফর করেন। আজ প্রেসিডেন্ট ওবামা ওয়াশিংটনে ফিরছেন। জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগে এই প্রথম ছয় বাংলাদেশির বিরুদ্ধে সিঙ্গাপুরে সন্ত্রাস বিরোধী মামলার কার্যক্রম শুরু হয়েছে। সিঙ্গাপুরে আটক ওই ছয় বাংলাদেশির বিরুদ্ধে শুক্রবার দেশটির আদালত অভিযোগ গঠন করেছে। এ সম্পর্কে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু।
সিঙ্গাপুরের সংবাদ মাধ্যম সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলছে, তারা গত মার্চে ইসলামিক স্টেট ইন বাংলাদেশ নামে একটি সন্ত্রাসী সংগঠন প্রতিষ্ঠা করে এবং তারা দেশে ফিরে গিয়ে গুপ্ত হত্যা সহ সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল। তাদের কাছ থেকে এ সংক্রান্ত তথ্যাদি পাওয়া গেছে বলেও দাবি করা হয়েছে। বর্তমানে বেসরকারি হিসেবে 2.5 লাখের মতো বাংলাদেশী শ্রমিক সিঙ্গাপুরে কর্মরত রয়েছেন। জঙ্গি সন্দেহে আটক এবং বিচারের ঘটনা তাদের আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে। বাংলাদেশী অভিবাসী নিয়ে কর্মরত প্রতিষ্ঠান ওয়ারবির প্রধান সৈয়দ সাইফুল
এই ঘটনার পরে তারা অত্যন্ত শঙ্কার মধ্যে আছে এবং যারা বর্তমানে ওখানে কর্মরত তাদের মধ্যে যেমন ভীতি সঞ্চার হয়েছে।
গত 2 মাসের জঙ্গি সংস্কৃত অভিযোগে প্রায় 100 জন বাংলাদেশিকে সিঙ্গাপুর থেকে দেশে ফেরত পাঠানো হয় এবং এদের মধ্যে বাংলাদেশের পুলিশ কয়েকজনকে আটকও করে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
গুম হওয়া ব্যক্তিদের স্মরণে চলতি সপ্তাহে 2016 সালের আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে জোরপূর্বক গুম বিরোধী আন্তর্জাতিক জোট ICAED এর এক বিবৃতিতে গুমকে বাংলাদেশের প্রাতিষ্ঠানিক চর্চা হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এ সম্পর্কে আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের রিপোর্ট।
গুমের অপরাধ মহামারী আকার ধারণ করেছে বলে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যে ধারা সৃষ্টি হয়েছে এটা তার অংশ। ICAED অভিযোগ করেছে, বাংলাদেশের প্রেক্ষিতে বেশিরভাগ গুমের ঘটনা ঘটছে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে, যেখানে সরকার বিরোধী রাজনৈতিক গ্রুপ ও সুশীল সমাজের কর্মীদের কণ্ঠ রোধ করতে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করা হচ্ছে। সংস্থাটি আরও অভিযোগ করেছে নিজেদের রাজনৈতিক পরিচয় এবং বিরোধী রাজনৈতিক গ্রুপগুলোর সঙ্গে সংশ্লিষ্টতার কারণে ভুক্তভোগীরা গুমের শিকার হচ্ছেন। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে 2009 সাল থেকে 2016 সালের এপ্রিল পর্যন্ত মোট 258 জন গুম হওয়ার অভিযোগ রয়েছে, যার মধ্যে 37 জনকে গুমের পর মৃত অবস্থায় পাওয়া যায়, 105 জনকে গুম হওয়ার অনেকদিন পর বিভিন্ন ফৌজদারি মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং 116 জনের অবস্থা এখনো অজানা। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
আজ শুক্রবার জাপানে শেষ হয়েছে বিত্তশালী জাতিগোষ্ঠী G7-এর শীর্ষ বৈঠক। ওই বৈঠকের নেতারা বলেন, বিশ্বময় অর্থনৈতিক বিকাশই হচ্ছে তাদের প্রধান গুরুত্বপূর্ণ বিষয়। উত্তর কোরিয়া, রাশিয়া এবং বিতর্কিত জলসীমা নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করেছেন। বৈঠক শেষে চূড়ান্ত ইশতেহারে বিশ্ব অর্থনীতির ব্যাপক সমস্যা নিয়ে আলোচনা করা হয়, সেই সঙ্গেও আর্থিক সহায়তার বিষয়ে G7 নেতাদের মধ্যে যে মতপার্থক্য ছিল তা কাটিয়ে ওঠার চেষ্টা করা হয়। ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান এবং আমেরিকা, এই 7টি দেশের নেতাদের নিয়ে গঠিত G7-এর দুদিনের শীর্ষ বৈঠক জাপানে শেষ হয়েছে। আজ কলকাতায় রাজভবনের ঘেরা টোপার বাইরে গিয়ে খোলা আকাশের নিচে হাজারো জনতাকে সাক্ষী রেখে রেড রোডে শপথ নিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ 43 জন বিধায়ক, মুখ্যমন্ত্রী সহ পূর্ণমন্ত্রী 30 জন ছিলেন। এ সম্পর্কে আমাদের কলকাতা সংবাদদাতার বিস্তারিত রিপোর্টটি শুনবেন বিশ্ব সংবাদের পর। জাতিসংঘের শরণার্থী সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে যে ম্যাসিডোনিয়ার সীমান্ত সংলগ্ন অস্থায়ী আইডমিনি উদ্বাস্তু শিবির থেকে যে অভিবাসী ও শরণার্থীদের গ্রিসের বিভিন্ন জায়গায় স্থানান্তর করা হয়েছে, ওইসব আশ্রয় কেন্দ্রে মানুষের অবস্থা অত্যন্ত শোচনীয়। শরণার্থী সংস্থা UNHCR-এর মুখপাত্রী মেলিসা ফ্লেমিং শুক্রবার জেনিভায় এক বিবৃতিতে জানিয়েছেন যে কিছু পরিত্যক্ত গুদাম বা কারখানায় শরণার্থীদের রাখা হয়েছে, যেখানে আলো বাতাস পর্যাপ্ত নয়, অত্যন্ত ঘিঞ্জি এবং জীবনযাত্রার মানও অত্যন্ত নিম্নমানের। সেখানে খাদ্য, পানি, বিদ্যুৎ এর অভাবসহ শৌচাগার এবং গোসলের ব্যবস্থা অপ্রতুল। মিস ফ্লেমিং গ্রিক কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন যে ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সাহায্য নিয়ে আইডমিনি শিবির থেকে যেন শরণার্থীদের অন্যত্র রাখা হয় এবং তাদেরকে যে রাখা যেখানে রাখা হয়েছে সেই জায়গা যেন ভালো হয়। UNHCR-এর উদ্বেগ প্রকাশ করেছে যে উদ্বাস্তু শিবির থেকে শরণার্থী স্থানান্তরের সময় কিছু পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়েছে, তবে তারা জানিয়েছে যে স্থানান্তরের সময় কারো ওপরে জোর প্রয়োগ করা হয়নি। গ্রিস জানিয়েছে বৃহস্পতিবার আইডমিনি থেকে যেসব শরণার্থীকে তারা সরিয়ে নিয়েছে তারা ভালো আছেন। উদ্বাস্তু কর্মকর্তারা জানিয়েছেন আইডমিনিতে 8,400 শরণার্থী ছিল এবং এর আগে বলকান দেশগুলো যখন সীমান্ত পথ বন্ধ করে দেয় তখন সেখানে অন্তত 14,000 শরণার্থীকে রাখা হয়। উগান্ডার একটি আদালত 2010 সালে বোমা হামলার সঙ্গে সংশ্লিষ্টতার কারণে 5 ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। ওই বোমা হামলায় 76 জন মানুষ নিহত হয়। প্রধান বিচারক আলফান্সো ওয়েনেও ডোলো শুক্রবার এই রায় দেন। এই ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতার অভিযোগ ছিল। ভারতের এক ল্যাবরেটরির পরীক্ষায় জানা গেছে যে পাউরুটি তৈরির সময় যে পটাশিয়াম ব্রোমেট রাসায়নিক পদার্থটি ব্যবহার করা হয় তা ক্যান্সারের কারণ হয়ে উঠতে পারে, ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং পাউরুটির বিক্রিও কমে গেছে। এ সম্পর্কে কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের বিস্তারিত রিপোর্ট।
সারা ভারতে প্রতিদিন 1.5 কোটি পাউরুটি বিক্রি হয়। এর বাজার মূল্য 7,000 কোটি টাকা। এই শিল্পে কাজ করেন 35 লক্ষ মানুষ। কিন্তু সম্প্রতি জানা যাচ্ছে একটি ল্যাবরেটরির পরীক্ষায় প্রমাণ হয়েছে পাউরুটি উৎপাদনে ব্যবহৃত একটি বিশেষ রাসায়নিক ক্যান্সার ঘটাতে পারে। তারপর থেকেই আতঙ্কে পাউরুটির বিক্রি রোজই কমে যাচ্ছে। পশ্চিমবঙ্গের পাউরুটি উৎপাদক সংস্থার সচিব ইদ্রিস আলীর দাবি, ছোট ছোট বহু বেকারি একেবারে উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। তবে বিতর্কিত রাসায়নিক পটাশিয়াম ব্রোমেটের নিরাপদ বিকল্প ব্যবহার করেই পাউরুটি উৎপাদন সম্ভব বলে তিনি দাবি করেছেন। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে। বিশ্ব শান্তি ও অর্থনৈতিক সমৃদ্ধিকে সবচেয়ে জরুরি বিষয় আখ্যা দিয়ে তা নিশ্চিত করবার আহ্বানের মধ্য দিয়ে শুক্রবার জাপানে শেষ হল বিশ্বের সাত ধনী দেশের রাষ্ট্রপ্রধানদের G7 সম্মেলন। এই সম্মেলনের পাশাপাশি আউটরিচ মিটিংয়ে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সম্পর্কে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতাদের তথ্য নিয়ে জাপানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর সঙ্গী এক সাংবাদিক
বিশ্ব অর্থনীতিতে বড় দাগে যেসব সমস্যা রয়েছে সেগুলো তুলে ধরে সাত জাতির নেতারা একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছেন, আর তা নিরসনে ঐক্যবদ্ধভাবে কাজ করবার কথাও বলেছেন তারা সাত জাতি সম্মেলনে। সম্মেলনের চেয়ারপারসন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বললেন, বিশ্ব অর্থনীতি নিয়ে হতাশ হলে সমস্যার সমাধান হবে না। তিনি বলেন, এই সম্মেলনের সভাপতি হিসেবে আমি অর্থনৈতিক সমস্যা নিরসনে কি কি করা যায় তা আলোচনা করতে আমার সর্বোচ্চ সময় নিয়োগ করেছি। আমরা নিরাশ না হয়ে বস্তুনিষ্ঠ এবং সঠিক পথে এগিয়ে গেলে অর্থনৈতিক সমৃদ্ধির পথের বাধাগুলো দূর হবে এবং এর সমাধানের জন্য একে অন্যের সঙ্গে তা অংশীদারিত্বের ভিত্তিতেই করতে হবে। সাত দেশের রাষ্ট্রপ্রধানগণ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে 32 পাতার একটি যৌথ বিবৃতি প্রকাশ করেন, যাতে বিশ্ব অর্থনীতির নানা সমস্যা, তা নিরসনের উপায়, জঙ্গিবাদ নিরসন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা সহ বিশ্বের গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসে। সম্মেলনে উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র বন্ধ, তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ এবং উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করে জাতিসংঘ নীতিমালা মেনে চলার পরামর্শ দেওয়া হয়। এছাড়া সম্মেলনে ব্রিটেনের ইউরোপিয়ান ইউনিয়নে থাকা না থাকা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সহ বিশ্বের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। G7 সম্মেলন শেষে প্রেসিডেন্ট ওবামা শুক্রবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে হিরোশিমা মেমোরিয়াল পার্কে যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান থেকে আণবিক বোমা হামলায় জাপানের যে নগরী মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছিল সেই হিরোশিমায় গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, হিরোশিমার নীরব কান্না আমাদের শিক্ষা দিয়েছে। প্রেসিডেন্ট ওবামা হিরোশিমা মেমোরিয়াল পার্কের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে নিহতদের স্মরণে নীরবতা পালন করেন। পরে সেখানে আণবিক বোমায় আক্রান্তদের অংশগ্রহণে স্মৃতিচারণ সভায় বক্তৃতা দেওয়ার সময় তিনি বলেন, আমি এখানে কেন এসেছি এ প্রশ্ন অনেকেই করতে পারেন, কিন্তু আমি এসেছি মানবিক
বিবেচনায়।
তিনি বলেন, আমরা এখানে এসেছি যেন এই শহরে যখন বোমা পড়েছিল তখন কি অবস্থার সৃষ্টি হয়েছিল তা কল্পনা করতে সাহায্য করা সম্ভব হয়। এদিকে সাত জাতির আনুষ্ঠানিক সম্মেলন শেষে নাগোয়ায় অনুষ্ঠিত হয় G7 আউটরিচ বৈঠক, যাতে অংশ নেন অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে নাগোয়ার শাসা অনলাইন সংবাদ মাধ্যম বাংলা নিউজ 24-এর সাংবাদিক মেনন মাহমুদের সঙ্গে সেখানে কি হলো তা জানতে কিছুক্ষণ আগে আমরা কথা বলি। মেনন মাহমুদ, আপনি কি ভয়েস অফ আমেরিকার শ্রোতাদের জন্য একটু বলবেন, আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে সংবাদ সংগ্রহের জন্য নাগোয়ায় গিয়েছেন এবং সেখানে কি হলো, বাংলাদেশের প্রধানমন্ত্রী কি করলেন এবং বাংলাদেশ সেখান থেকে কিভাবে লাভবান হতে পারে?
ধন্যবাদ সেলিম হোসেন। আমরা প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে এখানে যোগ এসেছি এবং এসে অ্যাকচুয়ালি আজকে শুক্রবার প্রধানমন্ত্রী যোগ দেন এখানকার G7 যে এটা যে আউটরিচ প্রোগ্রাম যেটা ছিল সেখানে যোগ দেন এবং সেখানে তিনি অ্যাকচুয়ালি চারটা বিষয় নিয়ে কথা বলেন। চারটা বিষয়ের মধ্যে অন্যতম ছিল নারী ক্ষমতায়ন, বাংলাদেশের পরিবেশ ইস্যু, স্বাস্থ্য এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। বিশ্ব নেতাদের সাথে প্রধানমন্ত্রী যখন বসেছেন তখন প্রধানমন্ত্রীকে এই প্রোগ্রামটাতে ইনভাইট করা হয়েছে একজন বিশ্বকে জানানোর জন্য যে বাংলাদেশের স্টোরিটা কি, বাংলাদেশ যে এই চারটা ক্ষেত্রে ডেভেলপমেন্টটা নিশ্চিত করেছে সেই জায়গাটা জানানোর জন্য। এবং এগুলো উনি জানিয়েছেন, সব রাষ্ট্রপ্রধানরাই ছিলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, তারপরে ডেভিড ক্যামেরুন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, কানাডার সবাই ছিলেন, এবং আউটরিচের যে অন্য সাতটি দেশের যারা প্রধান ছিলেন, IMF এর প্রধান, তারপর বিশ্ব ব্যাংকের প্রধান, আপনার জাতিসংঘের প্রধান উনিও ছিলেন। তো এই সবাই মিলে যখন বৈঠকটি হয় তখন অ্যাকচুয়ালি আসলে প্রধানমন্ত্রীর কাছে সবাই এটা একটা মধ্যমণি হয়ে উঠেছিলেন অনেকটা বলা যেতে পারে।
আর এমনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বিশেষ বৈঠক হয়েছে কোন রাষ্ট্রপ্রধানের সঙ্গে এরকম হয়েছে?
ডেভিড ক্যামেরুনের বিশেষ বৈঠক হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে, এবং ওটাতে এটা খুব আমরা ব্রিফ হয়েছি পরে এভাবে যে ওখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন যে উনি বাংলাদেশের যে এখন যে সাকসেস স্টোরিটা এই স্টোরির পার্ট হতে চায় ব্রিটেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে যাবেন দেশে, এবং তার আগে আর কি কি প্রোগ্রাম আছে?
আগামীকাল উনি যাবেন টোকিও, টোকিওতে ওখানে বাংলাদেশের দূতাবাসে এটা সেন্সর ভবন উদ্বোধন হবে, এই প্রথমে হচ্ছে এখানে ইয়াতে জাপানে এটা উদ্বোধন করবেন। টোকিও থেকে কাল আগামীকাল প্রোগ্রাম কমপ্লিট করে পরের দিন সকালে জাপানের শীর্ষ বিজনেস লিডারদের সাথে প্রধানমন্ত্রী একটা ব্রেকফাস্ট মিটিং আছে, ওটা শেষ করে তারপরে আমি দেশের উদ্দেশ্যে রওনা।
অসংখ্য ধন্যবাদ মেনন মাহমুদ, আপনি ভয়েস অফ আমেরিকার শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
আজ পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ 43 জন বিধায়ক শপথ গ্রহণ করলেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী সহ 30 জন পূর্ণমন্ত্রী, অন্যান্য দেশের মন্ত্রী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কলকাতা থেকে বিস্তারিত জানিয়েছেন পরমাশিস ঘোষ রায়।
2011 সালের 20 মে 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তার 5 বছর 7 দিন পর আজ কলকাতার রেড রোডে খোলা আকাশের নিচে রাজভবনের ঘেরাটোপের বাইরে শপথ নিল দ্বিতীয় তৃণমূল কংগ্রেস সরকার। রেড রোডে বর্ণাঢ্য অনুষ্ঠানে দেশ বিদেশি অভ্যাগতদের সাধারণ মানুষের উপস্থিতিতে আজ ঠিক 12:45 মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ নিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 61 বছর বয়সী নেত্রীকে শপথ বাক্য পাঠ করান পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। বাংলা ভাষাতেই শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ছাড়াও ও রাজ্য মন্ত্রিসভার আরো 42 জন সদস্য আজ শপথ নিয়েছেন। এদের মধ্যে 29 জন পূর্ণমন্ত্রী ও স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং 8 জন প্রতিমন্ত্রী। প্রথম তৃণমূল কংগ্রেস মন্ত্রিসভার 24 জন আর শপথ নিলেও নতুন মুখ হিসেবে 18 জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে রেড রোডে অস্থায়ী মঞ্চে ঘটেছিল নক্ষত্র সমাবেশ। বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, কেন্দ্রীয় মন্ত্রিসভা সদস্য বাবুল সুপ্রিয়, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন টলিউডের এক ঝাঁক অভিনেতা অভিনেত্রী সহ ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বাংলাদেশে প্রতিবন্ধীদের ব্যাপারে সমাজে সচেতনতা তৈরির লক্ষ্যে কাজ করছেন মিজানুর রহমান। তিনি একটি দাতব্য সংগঠনের মাধ্যমে এই কাজ করছেন। তার স্ত্রী একজন দৃষ্টি প্রতিবন্ধী, তবে তিনি মনে করেন তার স্ত্রী তাকে জীবনে পথ দেখাচ্ছেন। মিজানুর রহমান বর্তমানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একটি কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তার সঙ্গে কথা বলেছেন আহসানুল হক।
কথা বলছি বাংলাদেশের একজন তরুণ সমাজকর্মী যিনি প্রতিবন্ধীদের অধিকার নিয়ে কাজ করছেন এবং প্রতিবন্ধীদের অধিকার সম্পর্কে মানুষকে সচেতন করার বিষয় নিয়ে কাজ করছেন। তার নাম মিজানুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে।
আপনাকে অনেক ধন্যবাদ।
আপনি বাংলাদেশে একটি সংগঠনের সাথে জড়িত রয়েছেন, সংগঠনটির নাম হচ্ছে PDF, ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, এবং আপনি বর্তমানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আমন্ত্রণে একটি প্রোগ্রামে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্রে, যেখানে আপনি প্রতিবন্ধীদের নিয়েই এখানে কাজ করছেন। বাংলাদেশে যেই সংগঠনটির সাথে আপনি জড়িত PDF, এই সংগঠনটি কিভাবে প্রতিবন্ধীদের ব্যাপারে মানুষকে সচেতন করার কাজটি করছে?
আমি একটু পেছন থেকে শুরু করতে চাই। যখন আমরা শুরু করলাম 2008 সালে, তখন আমরা যে জিনিসটা পেয়েছিলাম, আমার ক্লাসে একজন আমার ছোট ভাই ছিল যার প্রতিবন্ধকতা ছিল, এবং সে আমাকে প্রায় এসে বলতো যে তার কী কী সমস্যাগুলো হচ্ছে, কারণ আমি ছিলাম ক্লাসের প্রতিনিধি। তখন আমি যে জিনিসটা খুব ভালোভাবে লক্ষ্য করলাম যে তার যে সমস্যাগুলো হচ্ছে, এই সমস্যাগুলো তার প্রতিবন্ধকতার কারণে ঠিক নয়। কারণটা হচ্ছে যে তার চারপাশে যারা আছে, বন্ধুবান্ধব অথবা হলে যারা, আবাসিক হলে যারা থাকেন অথবা শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষাদান করছেন, তাদের সকলের একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি তার প্রতি, যে সে পারে না বা পারবে না। তখন আমরা মনে করেছিলাম তাহলে এইটার একটা পরিবর্তনের দরকার আছে, কারণ তাদের ভিতর যে পটেনশিয়ালিটি আছে, যে প্রতিভা, সেটাকে ফুটিয়ে তোলার জন্য। তো ওই জায়গা থেকেই আমরা চিন্তা করেছি প্রথম, এবং তখনই আমরা বললাম যে ঠিক আছে, আমরা একটা দল গঠন করি, যে আমাদের ক্যাম্পাসে আমরা সকলের মাঝে এই জিনিসটা প্রচার করতে চাই যে আমাদের দৃষ্টিভঙ্গিটাকে ইতিবাচক করতে হবে, যাদের প্রতিবন্ধক আছে তাদের প্রতি, এবং আমাদেরকে একসাথে মূল ধরাই পড়াশোনা করতে হবে, কাজ করতে হবে, সেই মানসিকতা লালন করতে হবে।
অর্থাৎ আপনি যেটি বলছেন যে প্রতিবন্ধীর প্রতিবন্ধকতাটা মূলত আসছে অন্যদের কাছ থেকে।
এক্স্যাক্টলি, জি।
আপনি 2012 সালে বিয়ে করেছেন, আপনার স্ত্রী সুরাইয়া আক্তার বাবলি, তিনি একজন দৃষ্টি প্রতিবন্ধী।
প্রথমে আমি যেটা বলতে চাইবো যে আমি যখন ওকে বিয়ে করেছি, আমি এইভাবে কখনো বিয়ে করিনি যে সে একজন দৃষ্টি প্রতিবন্ধী, আমি তাকে বিয়ে করছি একটা সহানুভূতি বা সহমর্মিতা বিষয়টা এই জায়গা থেকে। আমি জাস্ট তাকে এভাবে দেখেছি যে আমি যাকে পার্টনার হিসেবে পেতে চাই, আমি তাকে কিভাবে কল্পনা করি, সেই জিনিসগুলো তার ভিতরে আছে কিনা, পাশাপাশি ও একজন মানুষ হিসেবে তার পার্টনার হিসেবে যাকে পেতে চায়, সেই গুণগুলো আমার ভিতরে আছে কিনা। তখন আমার কাছে মনে হয়েছে হ্যাঁ, এখানে একটা সুন্দর মিল আছে। তখন আমি সাহস করে তাকে বলেছিলাম যে চলো আমরা একসাথে শুরু করি আমাদের জীবন, যেখানে আমি যে কাজটা করছি সেই কাজে আমরা একসাথে করতে পারবো। এভাবেই কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। কিন্তু শুরু হওয়ার পরে আমি বুঝতে পারলাম যে আমি যেটা পেয়েছি আমার জীবনসঙ্গী হিসেবে, সেটা একটা অসাধারণ এবং অনেক বড় পাওয়া, যেটাকে আমি মনে করি সে চোখে দেখছে না, কিন্তু অনেক ক্ষেত্রেই আমাকে পথ দেখাচ্ছে। সেটা আমার ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে হতে পারে, সেটা আমার সংগঠনকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে হতে পারে, সেটা আমার ব্যক্তিগত জীবনের কিছু কিছু উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে হতে পারে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সে আমাকে পেছন থেকে গাইড করছে। সে হচ্ছে আমার পেছনের ব্যক্তি যে আমাকে পথ দেখাচ্ছে।
অর্থাৎ সে অনেক ক্ষেত্রে আপনার চাইতেও বেশি দেখে,
এইটা আমি নিঃসন্দেহে হলফ করে বলতে পারি।
আপনি যুক্তরাষ্ট্রে এই যে গত কয়েক মাস ধরে থাকলেন, দেখলেন প্রতিবন্ধীদের সাথে কিভাবে এখানে কাজ করা হয়, এখান থেকে আপনি কি নিয়ে যাচ্ছেন বাংলাদেশে?
আমার এখানে কয়েকটা শিক্ষা, মানে আমি কিছু জিনিস শিখেছি। একটা হচ্ছে যে এখানকার প্রতিবন্ধী মানুষ কিভাবে নিজেদের ভাগ্যর পরিবর্তনের জন্য, নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য এবং নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য তারা কিভাবে কোন দৃষ্টিভঙ্গি লালন করে, এখানে একটা শিক্ষা আছে যেটা আমাদের দেশে প্রতিবন্ধী মানুষের মাঝে নেই, কারণ আমাদের সমাজ তাদেরকে ওই শিক্ষা দেওয়ার সুযোগটা দেয় নাই। আর একটা হচ্ছে যে কোন দৃষ্টিভঙ্গি এখানকার মানুষ লালন করছে সামগ্রিক কোন একটা সমন্বিত সমাজ গঠনের ক্ষেত্রে, যেটা আমাদের দেশে নেই। আরও একটু বিশেষ, মানে স্পেসিফিকভাবে বলতে গেলে যে এখানে যারা প্রতিবন্ধী ভাই বোনেরা আছে, তারা নিজের পরিবর্তনের জন্য, নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নিজে উদ্যোগ গ্রহণে বিশ্বাসী, যেক্ষেত্রে আমরা একটু পিছিয়ে আছি। আর একটা হলো যে এদেশের সমাজটা, এদেশের সংগঠনগুলো, এদেশের সরকার অনেকটাই সেই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পেরেছে, না আমাদেরকে একসাথে কাজ করতে হবে, যেটা আমাদের দেশে এখনও হয়নি। ফলে ফিরে গিয়ে যেটা হবে যে আমার ভিতরে একটা শক্তি আসছে যে না, এটা সম্ভব। আমাকে অনেকেই বলে তুমি যেটা কাজটা করছো এটা মানুষ পরিবর্তন হবে না, আইন করে কোনো লাভ হবে না, কিন্তু ওই যে একটা দ্বিধা ছিল আমার ভিতরে মানুষের কথা শুনে যে আমি পারবো না, ওই দ্বিধাটা কেটে গেছে। এটা একটা বড় শক্তি কিন্তু আমার, সেই ফিরে গিয়ে আমি আরও মানে মনোবল, দৃঢ় মনোবলে এটা নিয়ে কাজ করতে পারবো, না পরিবর্তন সম্ভব।
আমি এই সাক্ষাৎকারের শেষে শুধু আপনাকে ধন্যবাদ জানাবো না, আমি আপনার স্ত্রী সুরাইয়া আক্তার বাবলিকেও ধন্যবাদ জানাচ্ছি, তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি পৃথিবীর সব প্রতিবন্ধীদের প্রতি আজকের এই সাক্ষাৎকারের মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ
আপনাকে, অনেক ধন্যবাদ। এই একটা উদার মানসিকতার পরিচয় আপনি যেমন দিয়েছেন, ভয়েস অফ আমেরিকা দিয়েছে, এবং সেটা মানুষের মাঝে আপনার প্রচারের ব্যবস্থা করেছেন যাতে পরিবর্তন সবার মাঝ থেকে আসে, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের পক্ষ থেকে। ধন্যবাদ।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
সাত দশক আগে হিরোশিমায় পরমাণু বোমার আঘাতে নিহতদের স্মৃতির প্রতি সম্মান রেখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বললেন, জাপানের ওই শহরের মানুষের দুঃখ বেদনা নিবারণে বিশ্ব এই দায়িত্ব ভাগাভাগি করে নিচ্ছে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে। প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার হিরোশিমার মেমোরিয়াল পিস পার্কে ভাষণ দেন। তিনি বলেন, আমরা এই শহরের মাঝে দাঁড়িয়ে আছি এবং আমরা নিজেদের ওই মুহূর্তটিতে নিয়ে যাই এবং অনুভব করি যখন এই শহরের ওপরে বোমা বর্ষণ হয়েছিল। আমরা ওই সব ভয়ার্ত শিশুদের অনুভব করি যে শিশুরা এই দৃশ্য দেখে উদ্ভ্রান্ত হয়েছিল। আমরা তাদের নীরব কান্না শুনতে পাই। প্রেসিডেন্ট ওবামা এবং জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে মেমোরিয়াল পার্কে কেবলমাত্র হেঁটেছেন যা বিশ্বে ইতিহাস সৃষ্টি করল। আজ শুক্রবার জাপানে শেষ হয়েছে বিত্তশালী জাতিগোষ্ঠী G7-এর শীর্ষ বৈঠক। ওই বৈঠকের নেতারা বলেন, বিশ্বময় অর্থনৈতিক বিকাশই হচ্ছে তাদের প্রধান গুরুত্বপূর্ণ বিষয়। উত্তর কোরিয়া, রাশিয়া এবং বিতর্কিত জলসীমা নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করেছেন। বৈঠক শেষে চূড়ান্ত ইশতেহারে বিশ্ব অর্থনীতির ব্যাপক সমস্যা নিয়ে আলোচনা করা হয়। সেই সঙ্গে আর্থিক সহায়তার বিষয়ে G7 নেতাদের মধ্যে যে মতপার্থক্য ছিল তা কাটিয়ে ওঠার চেষ্টা করা হয়। জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগে এই প্রথম ছয় বাংলাদেশির বিরুদ্ধে সিঙ্গাপুরে সন্ত্রাস বিরোধী মামলার কার্যক্রম শুরু হয়েছে। সিঙ্গাপুরে আটক ওই ছয় বাংলাদেশির বিরুদ্ধে শুক্রবার দেশটির আদালত অভিযোগ গঠন করেছে। গুম হওয়া ব্যক্তিদের স্মরণে চলতি সপ্তাহে 2016 সালের আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে জোরপূর্বক গুম বিরোধী আন্তর্জাতিক জোট ICID এর এক বিবৃতিতে গুমকে বাংলাদেশের প্রাতিষ্ঠানিক চর্চা হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। আজ কলকাতায় রাজভবনের ঘেরা টোপের বাইরে গিয়ে খোলা আকাশের নিচে হাজারো জনতাকে সাক্ষী রেখে রেড রোডে শপথ নিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ 43 জন বিধায়ক, মুখ্যমন্ত্রী সহ পূর্ণমন্ত্রী 30 জন ছিলেন। ভারতের একটি ল্যাবরেটরির পরীক্ষায় জানা গেছে, পাউরুটি তৈরির সময় যে পটাসিয়াম ব্রোমেট রাসায়নিক পদার্থটি ব্যবহার করা হয় তা ক্যান্সারের কারণ হয়ে উঠতে পারে। জাতিসংঘের শরণার্থী সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে যে ম্যাসেডোনিয়ার সীমান্ত সংলগ্ন অস্থায়ী আইডোমেনি উদ্বাস্তু শিবির থেকে যে অভিবাসী ও শরণার্থীদের গ্রিসের বিভিন্ন জায়গায় স্থানান্তর করা হয়েছে, ওই সব আশ্রয়কেন্দ্রে মানুষের অবস্থা অত্যন্ত শোচনীয়। শরণার্থী সংস্থা UNHCR এর মুখপাত্রী বলেন, কিছু পরিত্যক্ত গুদাম এবং কারখানায় শরণার্থীদের রাখা হয়েছে যেখানে আলো বাতাস পর্যাপ্ত নয়। উগান্ডার একটি আদালত 2010 সালে বোমা হামলার সঙ্গে সংশ্লিষ্টতার কারণে 5 ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। যুক্তরাষ্ট্রের এক নাগরিককে ইসলামিক স্টেটের স্টেটকে গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে এবং তথ্য দিয়ে ষড়যন্ত্র করার জন্য অভিযুক্ত করা হয়েছে।
আর এর সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডেলোরেস ডেভিস, প্রকৌশলে ছিলেন লিনাস রিমকোস। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.